পঞ্চাশ নম্বর কাবা ছাড়া অন্য কোথায় তওয়াফ করা যায়? আছে কি কাবা শরীফ ছাড়া পৃথিবীর বুকে এমন কোন স্থান নেই যার তওয়াফ করা যায়? আছে কোন স্থানকে কাবার সমকক্ষ মনে করাও জায়েজ নেই, ওই স্থানের মর্যাদা যতই হোক না কেন। কোন মানুষ যদি কাবা ব্যতীত অন্য স্থানকে সম্মান করে তওয়াফ করে, তবে সে আল্লাহর নাফরমানি করবে। অন্তরের আমল আল্লাহ তাআলা অন্তকরণ হার্ট সৃষ্টি করে তাকে বাদশাহ বানিয়েছেন এবং অঙ্গ প্রত্যঙ্গকে করেছেন তার সৈনিক। বাদশাহ সৎ হলে সৈনিকরাও সৎ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালহাত সালহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নিশ্চয় মানুষের শরীরে একটি মাংসপিণ্ড রয়েছে, উহা সংশোধন হলে সমস্ত শরীর সংশোধন হবে, উহা বিনষ্ট হলে সারা শরীর বিনষ্ট হবে, আর উহা হল কলব বা অন্তকরণ। বুখারী ও মুসলিম। অন্তরই হচ্ছে ইমান ও তাকওয়া অথবা কুফরি ও মুনাফিকি ও শিরকের স্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরি সালাসা মাররাত। তাকওয়ার স্থান এখানে, একথা বলে তিনি নিজে সিনার দিকে তিনবার ইঙ্গিত করলেন। মুসলিম। ইমান বিশ্বাস, কথা ও কাজের নাম ইমান। অন্তরের বিশ্বাস মুখে উচ্চারণ এবং অন্তর অঙ্গ প্রত্যঙ্গের আমলের মাধ্যমে ইমান পূর্ণতা লাভ করবে। অন্তর বিশ্বাস করবে ও সত্যায়ন করবে, ফলে মুখ তার সাক্ষ্য দেবে। অতঃপর অন্তরের মধ্যে আমল শুরু হবে, ভালোবাসা ভয়ভীতি ও আশাকাঙ্ক্ষা অন্তরে স্থান লাভ করবে। এরপর অন্তরের এই আমল প্রকাশ করার জন্য জিকির কোরআন পাঠ প্রভৃতির মাধ্যমে মুখ নড়ে উঠবে, আর রুকু সিজদা আল্লাহর নৈকট্য দানকারী ন্যায় কর্মের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গে আন্দোলন তৈরি হবে। বস্তুত শরীর হচ্ছে অন্তরের অনুসরণকারী, অতএব অন্তরে কোন জিনিস স্থিরতা লাভ করলেই যে কোনোভাবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তার প্রকাশ ঘটবেই। অন্তরের আমল, অন্তরের আমল বলতে উদ্দেশ্য এমন বিষয়ে যার স্থান শুধু অন্তরেই হয় এবং অন্তরের সাথেই তা ওতপ্রোতভাবে জড়িত। তন্মধ্যে সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, যার উৎপত্তি অন্তরেই হয়ে থাকে। অন্তরের আরও আমল হচ্ছে মান্য ও স্বীকৃতির মাধ্যমে সত্যায়ন করা। এছাড়া পালন করতাম সম্পর্কে বান্দার অন্তরে যা স্থান লাভ করে, যেমন ভালোবাসা ভয় ভীতি আশা আকাঙ্ক্ষা তওবা ভরসা ধৈর্য দৃঢ়তা বিনয় ইত্যাদি। অন্তরের আমলের বিপরীত আমল, অন্তরের প্রতিটি ন্যাক আমলের বিপরীতে অন্তরের রোগ রয়েছে, যেমন একনিষ্ঠ বিপরীত হচ্ছে রিয়া, দৃঢ় বিশ্বাসের বিপরীত হচ্ছে সন্দেহ, ভালোবাসার বিপরীত হচ্ছে ঘৃণা ইত্যাদি। আমরা যদি অন্তরকে সংশোধন করতে উদাসীন থাকি, তবে অন্তরের মধ্যে পাপরাশি পুঞ্জীভূত হয়, তাকে ধ্বংস করে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একটি পাপ কর্ম করে তখন অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, সে যদি ফিরে আসে তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে তখন তা পরিষ্কার উজ্জ্বল হয়ে যায়, কিন্তু তওবা না করে পুনরায় যদি পাপ কর্মে লিপ্ত হয় দাগটিও বৃদ্ধি পায়। এভাবে যতবার পাপে লিপ্ত হবে দাগও বৃদ্ধি পেতে থাকবে, এভাবে অন্তর কালো দাগে প্রভাবিত হয়, সেখানে মরিচা পড়ে যায়। এই মরিচার কথা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, رَأَيْنَا عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ। কখনো নয়, তাদের কর্মের কারণে তাদের অন্তরে পাপের মরিচা পড়ে গেছে। সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াত, তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, চার পায়ের কাঠিগুলো যেমন একটি একটি করে সাজানো হয়, তেমনি অন্তরের মধ্যে একটি একটি করে ফিতনা পতিত হয়। যে অন্তর ভয় গ্রহণ করবে তার মধ্যে একটি কালো দাগ পড়ে যাবে, আর যে অন্তর তাকে প্রত্যাখ্যান করবে তার মধ্যে একটি শুভ্র দাগ পড়বে। এভাবে অন্তরগুলো দুভাগে বিভক্ত হয়ে যায়, একটি সাদা পাথরের মতো শুভ্র, তাতে তাকে কোনো ফিতনাই ক্ষতিগ্রস্ত করতে পারে না যতদিন ভূমণ্ডল ও ভূমণ্ডল প্রতিষ্ঠিত থাকবে, আর একটি অন্তর ছায়ের মতো কালো, যেমন কোন পানির পাত্রকে উপর করে রাখা হয়, সে পাত্র যেমন পানি ধরে রাখে না, তেমনি উক্ত অন্তর কোন ভালো কাজ চেনে না, কোন অন্যায়কে অন্যায় মনে করে না, শুধু সে নিজের প্রবৃত্তির অনুসরণ করে থাকে। সহিহ মুসলিম। অন্তরের আমল সম্পর্কে জ্ঞান লাভ, অঙ্গ প্রত্যঙ্গের আমল সম্পর্কে জ্ঞান অর্জনের সে অন্তরের আমল ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা বান্দার সবচেয়ে বড় ফরজ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ, কেননা অন্তরের আমল হচ্ছে মূল বা শেকড় স্বরূপ, আর অঙ্গ প্রত্যঙ্গের আমল হচ্ছে তার সৌন্দর্য পূর্ণতা ও শাখা প্রশাখা এবং ফলস্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের শারীরিক অবয়ব সম্পদের দিকে তাকাবেন না, বস্তুত তিনি তাকাবেন তোমাদের অন্তঃকরণ ও কর্মের দিকে। মুসলিম অতএব অন্তঃকরণ হচ্ছে জ্ঞান চিন্তা ও বর্ষণ স্থান। এজন্য আল্লাহর নিকট মানুষের মর্যাদা অন্তরের ঈমান দৃঢ়তা একনিষ্ঠতা প্রভৃতির ভিত্তিতে হয়ে থাকে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম আবু বকর রাদিয়াল্লাহু আনহু অধিক সালাত সিয়ামের মাধ্যমে তাদের সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদাবান হননি, কিন্তু তার অন্তর ঈমানের স্থিতির মাধ্যমে তিনি তাদের মধ্যে অগ্রণী হয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গের তুলনায় অন্তরের আমল কয়েক কারণে অধিক মর্যাদা সম্পন্ন। এক নম্বর, অন্তরের ইবাদতের ত্রুটি কখনো অঙ্গ প্রত্যঙ্গ বা শারীরিক ইবাদতকে নষ্ট করে দেয়, যেমন ইবাদতের ইয়াম। দুই নম্বর, অন্তরে আমরের মূল, কেননা অন্তরের ইচ্ছা ব্যতীত কোনো কথা বা কাজ হয়ে গেলে তাতে কোনো দোষ নেই। তিন নম্বর, অন্তরের আমরের জান্নাতে উচ্চ মর্যাদা লাভের মাধ্যম, যেমন জুহুদ বা দুনিয়া বিমুখতা। চার নম্বর, অঙ্গ প্রত্যঙ্গের আমলের তুলনায় অন্তরের আমরি অধিক কঠিন ও কষ্টকর। মোহাম্মদ বিন মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নফসকে 40 বছর পর্যন্ত কষ্ট করিয়েছি, অতঃপর তা আমার জন্য সংশোধন হয়েছে। হিলিয়াতুল আউলিয়া এক নম্বর খণ্ড 458 নম্বর পৃষ্ঠা। পাঁচ নম্বর, অন্তরের আমলের প্রভাব সর্বাধিক সুন্দর, যেমন আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা। ছয় নম্বর, অন্তরের আমলের প্রতিদান বেশি, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ঘন্টা চিন্তা করা সারা রাত নফল ইবাদত করার চেয়ে উত্তম। অন্তরি অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনাকারী। আট নম্বর, অন্তরি অঙ্গ প্রত্যঙ্গের আমলের স্বভাবকে বৃদ্ধি করে অথবা হ্রাস করে অথবা তাকে বিনাশ করে দেয়, যেমন বিনয়ের সাথে নামাজ আদায় করা। নয় নম্বর, শারীরিক ইবাদতে অক্ষম হলে তার বিনিময়ে অন্তরের মাধ্যমে লাভ করা যায়, যেমন সম্পদ না থাকার পরও অন্তরে দানের নিয়ত থাকলে তার স্বভাব পাওয়া যায়। দশ নম্বর, অন্তরের ইবাদত সীমাহীন প্রতিদান দেওয়া হয়। অন্তরের ইবাদতে সীমাহীন প্রতিদান দেওয়া হয়, যেমন সবর বা দুর্য। এগারো নম্বর, শারীরিক আমল বন্ধ হয়ে গেলে বা আমল করতে অপারগ হলে অন্তরের আমলের স্বভাব জারি থাকে। বারো নম্বর, শারীরিক আমল শুরুর পূর্বে যেমন অন্তরের উপস্থিতি দরকার, অনুরূপ আমল চলা অবস্থাতেও দরকার। শারীরিক আমল শুরুর পূর্বে অন্তরে কয়েক ধরনের অবস্থা সৃষ্টি হয়। এক নম্বর, অন্তরে হঠাৎ কোনো বিষয় উদয় হওয়া। দুই নম্বর, অন্তরে তা স্থান লাভ করা। তিন নম্বর, তা নিয়ে অন্তরে চিন্তা সৃষ্টি হওয়া, কব করবে কি করবে না এরূপ দোটানায় ভুগবে। চার নম্বর, সংকল্প করা, অর্থাৎ তাতে লিপ্ত হওয়ার ইচ্ছাকে প্রাধান্য দেয়া। পাঁচ নম্বর, দৃঢ় সংকল্প করা, অর্থাৎ কাজটির ব্যাপারে অপরিহার্য পাকাপোক্ত সিদ্ধান্ত নেয়া। প্রথম তিনটি অবস্থায় ভালো কাজের ক্ষেত্রেও কোনো স্বভাব পাওয়া যাবে না এবং অন্যায় কাজের ক্ষেত্রেও কোনো গুণা হবে না। চতুর্থ অবস্থায় সংকল্প করলে ভালো কাজের ক্ষেত্রে একটি নেকি আমল নামায় লেখা হবে, কিন্তু মন্দ কাজের ক্ষেত্রে কোনো গুণা লেখা হবে না। কিন্তু সংকল্পকে যদি পঞ্চম উন্নীত করে অপরিহার্য দৃঢ়তায় পরিণত করা হয়, তবে ভালো কাজের ক্ষেত্রে যেমন সব লেখা হবে, অনুরূপ মন্দ কাজের ক্ষেত্রে গুণা লেখা হবে, যদিও সে তা কর্মে বাস্তবায়ন না করে। কেননা কোনো কাজ বাস্তবায়ন করার সুযোগ ও ক্ষমতা থাকা অবস্থায় তাতে দৃঢ় ইচ্ছা পোষণ করা কাজটি বাস্তবায়ন করারই নামান্তর। মহাপবিত্র আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা ঈমানদারদের মাঝে অশ্লীলতা ছড়াতে ভালোবাসে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফাইহি فالقاتل والمقتول في النار فقلت يا رسول الله هذا القاتل فما بال المقتول قال انه كان حديثنا على قتل صاحبه দুজন মুসলমান লড়াই করার জন্য যদি তরবারি নিয়ে পরস্পর মুখোমুখি হয় তবে হত্যাকারী ও নিহত উভয়ে জাহান্নামে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, এ লোক তো হত্যাকারী হিসেবে জাহান্নামে যাবে, কিন্তু নিহত ব্যক্তির অপরাধ কি, কেন সে জাহান্নামে যাবে? তিনি বললেন, কেননা সেও তো প্রতিপক্ষকে হত্যা করতে আগ্রহী ছিল। বুখারী ও মুসলিম। অন্যায় কাজে দৃঢ় সংকল্প করার পর যদি তা পরিত্যাগ করে তবে তা চার ভাগে বিভক্ত। এক নম্বর, আল্লাহর ভয় পরিত্যাগ করবে, এক্ষেত্রে সে সওয়াবের অধিকারী হবে। দুই নম্বর, মানুষের ভয় পরিত্যাগ করবে, এতে সে গুনাহগার হবে, কেননা পাপাচার ছেড়ে দেওয়াটাই ইবাদত। অতএব আল্লাহর ভয় তা ছেড়ে দেওয়া আবশ্যক। তিন নম্বর অপারগতার কারণে পরিত্যাগ করবে, কিন্তু এর জন্য অন্য কোন উপায় খুঁজবে না, এতেও সে দৃঢ় নিয়ত করার কারণে গুণাগার হবে। চার নম্বর সব ধরনের উপায় উপকরণে আশ্রয় নিয়েও যখন তার উদ্দেশ্য হাজির হবে না, তখন অনুন্ন পায় অবস্থায় ব্যর্থ হয় তা পরিত্যাগ করবে। এই অবস্থায় উক্ত কর্ম বাস্তবায়নকারের ন্যায় সে গুণাগার হবে, কেননা দৃঢ় সংকল্প গ্রহণ করার সাথে সাথে যখন সে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করেছে, তখন সে উক্ত কাজে লিপ্ত ব্যক্তির বরাবর অবস্থায় পৌঁছে গিয়েছে। যেমনটি পূর্বের হাদিসে উল্লেখ করা হয়েছে, যখনই কোন অন্যায় কাজ করার সংকল্প করবে, লিপ্ত হওয়ার ইচ্ছাকে প্রাধান্য দেবে, তখনই সে শাস্তির সম্মুখীন হবে, চাই অন্যায় তাৎক্ষণিক লিপ্ত হোক বা দেরি করে লিপ্ত হোক। যেমন কোন ব্যক্তি হারাম কাজে একবার লিপ্ত হওয়ার পর সংকল্প করল যে যখনই সুযোগ পাবে তখনই তাতে লিপ্ত হবে, তবে সে নিয়তের কারণে উক্ত কাজে সার্বক্ষণ লিপ্ত বলে গণ্য হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। যদি সে উক্ত অন্যায় আর লিপ্ত না হয়। অন্তরের কতিপয় আমলের বিবরণ। এক নম্বর নিয়ত, এটি আরবি শব্দ, তার অর্থ হচ্ছে ইচ্ছা ও সংকল্প। নিয়ত না থাকলে কোন ইবাদত গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি আমল গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য তা নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তির জন্য উহাই রয়েছে যার সে নিয়ত করবে। আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অনেক সময় ছোট আমলের নিয়তের কারণে সওয়াব বেশি হয় আর বড় আমলের নিয়তের কারণে সওয়াব অল্প হয়। ফজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তো তোমার নিয়ত ও ইচ্ছাটাই দেখতে চান। আমলটি যদি আল্লাহর উদ্দেশ্য হয় তবে তাকে বলা হয় ইখলাস, অর্থাৎ আমলটি শুধুমাত্র আল্লাহর জন্যই হবে, তাতে কার কোনো অংশ থাকবে না। আর আমল যদি গায়রুল্লাহর জন্য হয় তবে তাকে বলা হয় রিয়া বা মুনাফিকি অথবা অন্য কিছু। উপকারিতা, জ্ঞানী লোক ছাড়া সমস্ত মানুষের ধ্বংসপ্রাপ্ত, জ্ঞানীরা সবাই ধ্বংসপ্রাপ্ত তাদের মধ্যে আমলকারীরা ব্যতীত, আমলকারীরা সবাই ধ্বংসপ্রাপ্ত তাদের মধ্যে আকৃষ্ট লোকেরা ব্যতীত। অতএব যে বান্দা আল্লাহর আনুগত্য করতে চায় তার সর্বপ্রথম কর্তব্য হচ্ছে নিয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করা, অতপর আমলের মাধ্যমে নিয়তকে বিশুদ্ধ করা, সেই সাথে সত্তা ও ইখলাসের হাকিকত সঠিকভাবে অনুধাবন করার চেষ্টা করা। সুতরাং নিয়ত ছাড়া নেক আমল ক্লান্তি বা পণ্ডশ্রম, আর ইখলাস ছাড়া নিয়ত হচ্ছে রিয়া, আর ইমানের বাস্তবায়ন ছাড়া ইখলাস মূল্যহীন। আমল সমূহ তিন ভাগে বিভক্ত। এক নম্বর পাপকর্ম, পাপকর্মে সৎ নিয়ত করলে তা ভালো কাজে রূপান্তরিত হবে না, বরং তাতে না পাক উদ্দেশ্য থাকলে তার পাপ বৃদ্ধি পাবে। দুই নম্বর স্বাভাবিক বৈধ কাজকর্ম, প্রতিটি কাজে মানুষের কোনো না কোনো নিয়ত বা উদ্দেশ্য থাকে, নেক নিয়তের মাধ্যমে সাধারণ কর্ম অনেক কাজে রূপান্তরিত হতে পারে। তিন নম্বর আনুগত্যশীল নেক কাজ, এ ধরনের কাজ বিশুদ্ধ হওয়ার জন্য এবং প্রতিদান বৃদ্ধির জন্য নিয়তের স্বার্থে সংশ্লিষ্ট বিষয় দ্রষ্টব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সৎকর্মের সংকল্প করে অতঃপর তা বাস্তবায়ন করতে সক্ষম না হয় তবে আল্লাহ তা পূর্ণ একটি সৎকর্ম হিসেবে লিখে নেন, আর ইচ্ছা করার পর যদি তা বাস্তবায়ন করে তবে আল্লাহ সে পুণ্যটিকে 10 থেকে 700 থেকে আরো অনেক গুণে বৃদ্ধি করে লিখে নেন। আর যে ব্যক্তি অসৎ কর্ম করার সংকল্প করার পর তা বাস্তবায়ন না করে তবে আল্লাহ তা একটি পূর্ণ সৎকর্ম হিসেবে লিখে নেন, আর ইচ্ছা করার পর যদি উহা বাস্তবায়ন করে তবে আল্লাহ তা একটি মাত্র পাপ কাজ হিসেবে লিখে থাকেন। বুখারী ও মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উম্মতের উদাহরণ চার ব্যক্তির ন্যায়। এক নম্বর এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ ও জ্ঞান দান করেছেন, সে সম্পদে সে ইলম অনুযায়ী আমল করে থাকে এবং হক পথ ব্যয় করে। দুই নম্বর অপর এমন ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন কিন্তু কোনো সম্পদ দেননি, সে বলে ওই ব্যক্তির মতো যদি আমার সম্পদ থাকত তবে তার মতো আমিও তা ব্যবহার করতাম। রাসূলুল্লাহ বলেন, উভয় ব্যক্তি প্রতিদানের ক্ষেত্রে বরাবর তিন নম্বর তৃতীয় ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু কোনো জ্ঞান দান করেনি, পরে সে তার সম্পদে মূর্খতা সুলভ আচরণ করে না হোক পথে দাবি করে। চতুর্থ ব্যক্তি আল্লাহ তাকে না দিয়েছেন ধন সম্পদ না জ্ঞান, সে বলে এই ব্যক্তির ন্যায় যদি আমার সম্পদ থাকতো তবে এমন ভাবে তবে করতাম যেমন সে করেছে। রাসূলুল্লাহ বলেন, উভয় ব্যক্তি পাপের ক্ষেত্রে এক সমান ত্রিমেজি, এতে সে দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তি তাদের সাধ্যানুযায়ী কথা বলেছে অর্থাৎ অন্তরের আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছে, বলেছে আমার নিকট যদি ওই ব্যক্তির মতো সম্পদ থাকতো তবে তার মতোই আমি তা ব্যবহার করতাম। এই জন্যে প্রত্যেককে তার কামনা অনুযায়ী সব বা গুণা দেওয়া হয়েছে। হাফেজ ইবনে রাজব রাহমাতুল্লাহি বলেন, হাদিসের বাক্য প্রতিদানের ক্ষেত্রে উভয় ব্যক্তি বরাবর দ্বারা বোঝা যায় উভয় ব্যক্তি আমলটির মূল প্রতিদান বরাবর হবে।
কিন্তু অতিরিক্ত প্রতিদানে বরাবর হবে না। অর্থাৎ নেককর্ম বাস্তবে রূপদানকারী মূল সব সহ তাতে 10 থেকে 700 থেকে আরো বহুগুণ সব লাভ করবে, কিন্তু শুধুমাত্র ইচ্ছাকারী নেক নিয়তের কারণে মূল আমলের সবগুলো বাস্তবায়ন করতে না পারার কারণে অতিরিক্ত 10 থেকে 700 থেকে আরো বহুগুণ সব পাবে না। কেননা সব দিক থেকে যদি উভয় ব্যক্তি বরাবর সবের অধিকারী বলা হয় তবে তাহাদিসের সম্পূর্ণ খিলাফকতা হবে। নেক কাজ করে যদি রিয়া বা লোক দেখানো উদ্দেশ্য হয় তবে তা গুনাহের কাজ তথা ছোট শিরকে পরিণত হয়ে যাবে, কখনো বড় শিরকে পরিণত হতে পারে। এর 3টি অবস্থা আছে। 1 নম্বর, ইবাদতের আসল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে দেখানো, তখন ইবাদতটি শিরকে পরিণত হওয়ার কারণে বাতিল বলে গণ্য হবে। 2 নম্বর, আমলটি আল্লাহর উদ্দেশ্যে শুরু করবে কিন্তু পরে তা রিয়া অনুভব করবে, এ অবস্থায় ইবাদতের শেষাংশ যদি প্রথমাংশের উপর নির্ভরশীল না হয় তবে প্রথমাংশ বিশুদ্ধ হবে। যেমন 100 টাকা দান করলো ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আর 100 টাকা দান করলো রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে। প্রথম দানটি এখানে কবুল হবে কিন্তু দ্বিতীয় দানটি বাতিল হয়ে যাবে। কিন্তু ইবাদতের শেষাংশ যদি প্রথমাংশের উপর নির্ভরশীল হয় যেমন নামাজ, তবে তার 2টি অবস্থা, ইবাদতকারী রিয়াকে প্রতিহত করবে এবং রিয়ার উপর স্থির থাকবে না, এ অবস্থায় রিয়া ইবাদতে কোনো প্রভাব ফেলবে না বা সে গুণাগার হবে না। খ, ইবাদতকারী রিয়ার উপর সন্তুষ্ট থাকবে এবং তা প্রতিহত করার চেষ্টা করবে না, এ অবস্থায় পূর্ণ ইবাদতটি বাতিল হয়ে যাবে এবং রিয়া বা ছোট শিরক করার অপরাধে সে গুনাহগার হবে। 3 নম্বর, আমল শেষ করার পর রিয়া অনুভব করবে, এটা শয়তানের বসবাসা, এতে আমলের কোনো ক্ষতি হবে না এবং আমলকারীরও কোনো গুনাহ হবে না, কিন্তু অন্য কোনো কারণে ইবাদতটি বাতিল হয়ে যেতে পারে। যেমন আমল করার পর নিজের শ্রেষ্ঠত্ব গর্ব প্রকাশ করার জন্য ওই বিষয়ে গল্প করে বা দান করার পর খোঁটা দেয় তবে আমলটি বাতিল হয়ে যাবে। এছাড়া রিয়ার আরো অনেক গোপন বিষয় আছে, তা জানা ওয়াজিব এবং তা থেকে বেঁচে থাকা অপরিহার্য। নেক কাজ করে যদি দুনিয়া উপার্জন উদ্দেশ্য হয় তবে তার প্রতিদান অথবা গুনাহ নিয়ত অনুযায়ী হবে। এর 3টি অবস্থা। 1 নম্বর, নেক আমলের আসল উদ্দেশ্যে হচ্ছে শুধুমাত্র দুনিয়া উপার্জন করা, যেমন শুধুমাত্র বেতন পাওয়ার উদ্দেশ্যে নামাজ ইমাম মহামহিম আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে ইলম অর্জন করতে হয় তা যদি কোনো মানুষ শুধুমাত্র দুনিয়ার সম্পদ উপার্জনের উদ্দেশ্যে শিক্ষা করে তবে সে কিয়ামত দিবসে জান্নাতের সুগ্রাণ পাবে না। আবু দাউদ। 2 নম্বর, আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়া অর্জনের উদ্দেশ্যে আমল করা, এ ধরনের ব্যক্তি ইমান ও ইখলাস পূর্ণ। যেমন ব্যবসা এবং হজ করার উদ্দেশ্যে হাজে যাওয়া, তার যতটুকু ইখলাস ও ইমান থাকবে সে ততটুকু সওয়াব পাবে। 3 নম্বর, শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নেক আমল করবে কিন্তু যথাযথভাবে কর্ম সম্পাদনের নিমিত্তে শ্রমের মূল্য হিসেবে কিছু পারিশ্রমিক গ্রহণ করবে, এক্ষেত্রে নেক কর্মটিতে পূর্ণ সওয়াব পাবে। পারিশ্রমিক নেয়ার ফলে সব হ্রাস হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাক্কা মা আখাদতুম আলাইহি আজরা কিতাবুল্লাহ, তোমরা যে বিষয়ে পারিশ্রমিক গ্রহণ করো তন্মধ্যে সর্বাধিক উপযুক্ত হচ্ছে আল্লাহর কিতাব বুখারী। জেনে রাখুন, একনিষ্ঠভাবে নেক আমলকারীরা 3 স্তরে বিভক্ত, নিম্ন স্তর শুধুমাত্র সওয়াব কামাই এবং শাস্তি থেকে বাঁচার জন্য আমল করবে, 2 নম্বর মধ্যবর্তী স্তর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এবং তার নির্দেশ পালনার্থে আমল করবে, 3 নম্বর উচ্চ স্তর পবিত্র আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা শ্রদ্ধা ও সম্মান এবং ভয় রেখে তার ইবাদত করবে। এটা হচ্ছে সিদ্দিকদের স্তর, বিশেষ দ্রষ্টব্য। মহাপবিত্র আল্লাহ মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, হে আমার পালনকর্তা, আমি তাড়াতাড়ি আপনার দরবারে এসে গেলাম যাতে আপনি সন্তুষ্ট হন। সূরা তাহা 84 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম শুধু দেশ পালনে নয় বরং আগ্রহ করে আল্লাহ সাক্ষাৎ লাভের জন্য আগে ভাগে এসে গেলেন যাতে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যান। অনুরূপ পিতামাতার সাথে ব্যবহার করা, অনুরূপভাবে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, এই ক্ষেত্রে নিম্ন স্তর হচ্ছে শুধুমাত্র অবাধ্যতার শাস্তির ভয় এবং সদাচরণের সব পাওয়ার আশায় তাদের সাথে সদ্ব্যবহার করা। মধ্যবর্তী স্তর হচ্ছে আল্লাহর আদেশ পালনার্থে, এবং তারা শিশু অবস্থায় তোমাকে লালন পালন করেছেন তার কিছুটা উত্তম প্রতিদান দেওয়ার উদ্দেশ্যে তাদের সাথে সদ্ব্যবহার করা। উচ্চ স্তর আছে মহামহিম আল্লাহর নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার প্রতি পূর্ণ ভালোবাসা ও সম্মান রেখে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা।
দুই নম্বর তওবা, সর্বদা তওবা করা ওয়াজিব। গুনাহের কাজে লিপ্ত হওয়া মানুষের স্বভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু ইবনি আদম খাতা ওয়া খায়রুল খাতায়িন আত-তাওয়াবুন। আদম সন্তান সবাই অপরাধ করে, অপরাধীদের মধ্যে উত্তম তারাই যারা তওবা করে। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লাউ লাম তুযনিবু লাযহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইয়ুযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম। তোমরা যদি গুনাহ না করো তবে আল্লাহ তোমাদের সরিয়ে দিবেন এবং স্থানে এমন জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করবে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন তিনিও তাদের ক্ষমা করে দিবেন। মুসলিম, তওবা করতে দেরি করা এবং গুনাহের কাজে অটল থাকা মস্ত বড় অন্যায়। শয়তান সাত ধরনের বাধা প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে মানুষ উপরে বিজয়ী হওয়ার চেষ্টা করে। একটি বাধায় অপার করে তার ব্যাপার পরেরটি দ্বারা চেষ্টা চালা। সেগুলো হচ্ছে, এক নম্বর সবচেয়ে বড় বাধা হচ্ছে শিরক ও কুফরি। দুই নম্বর, এতে সফল না হলে বিদাত তথা বিশ্বাসের ক্ষেত্রে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের অনুসরণের ক্ষেত্রে নতুন নীতি সৃষ্টি করার মাধ্যমে। তিন নম্বর, এত যদি সফল না হয় তখন কবিরা গুনাহে লিপ্ত করার চেষ্টা করে। চার নম্বর, এক্ষেত্রে সমর্থ না হলে ছগিরা গুনাহে লিপ্ত করে। পাঁচ নম্বর, এত সফল না হলে দুনিয়াবি বৈধ কাজ বেশি পরিমাণে করা। ছয় নম্বর, এখানেও পারক হলে অধিক ফজিলত বেশি নেকি আছে এমন কাজের তুলনায় কম নেকির কাজে দ্বারা কাজের দ্বারা। সাত নম্বর, এত সফল না হলে পদভ্রষ্ট করার জন্য জিন ও মানুষরূপে শয়তানকে তার বিরুদ্ধে নিয়োগ করে দেয়। গুনাহের কাজ দুভাগে বিভক্ত কবিরা বড় গুনাহ। যে সমস্ত কাজে দুনিয়াতে দণ্ডবিধি নির্ধারণ করা আছে অথবা আখেরাতে শাস্তির ধমক দেওয়া হয়েছে অথবা আল্লাহর গজব বা লানত বা ঈমান থাকবে না এমন কথা বলা হয়েছে তাকে কবিরা গুনাহ বলে। দুই নম্বর, সগীরা ছোট গুনাহ। ইহা হচ্ছে কবিরা নিম্ন পর্যায়ের পাপে বিভিন্ন কারণে সগীরা গুনাহ কবিরা গুনাহে পরিণত হতে পারে। যেমন ছোট গুনাহের কাজে অটল থাকা অথবা তা বারবার করা বা তা তুচ্ছ মনে করা বা গুনাহের কাজে লিপ্ত হতে পারে। গর্ব করা অথবা গুনাহের কাজ প্রকাশ্যে করা, সব ধরনের পাপ থেকেই তওবা করা বিশুদ্ধ। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া অথবা মুমূর্ষু অবস্থায় মৃত্যুর গড়গড়া আসার পূর্ব পর্যন্ত তওবার দরজা উন্মুক্ত। তওবাকারী যদি নিজ তওবায় সত্যবাদী হয় তবে তার পাপরাশিকে পূর্ণ দ্বারা পরিবর্তন করা হবে, যদিও তা আকাশের মেঘমালার সংখ্যা বরাবর অধিক হয়। তওবা কবুল হওয়ার শর্তাবলী। এক নম্বর, সংশ্লিষ্ট গুনাহের কাজটিকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা। দুই নম্বর, কৃত অপরাধের কারণে লজ্জিত হওয়া। তিন নম্বর, ভবিষ্যতে পুনরায় উক্ত অপরাধে লিপ্ত হবে না এ কথার উপর দৃঢ় অঙ্গীকার করা। অন্যায় কাজটি যদি মানুষের অধিকার সংশ্লিষ্ট হয় তবে উক্ত অধিকার তাদের নিকট ফিরিয়ে দেওয়া বিশেষ দ্রষ্টব্য বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিকট তিন প্রকার, এক প্রকার ঋণ আল্লাহ পরোয়া করবেন না, আরেক প্রকার ঋণ ছাড়বেন না এবং আরেক প্রকার ক্ষমা করবেন না। যে ঋণ কোন কিছুই আল্লাহ ক্ষমা করবেন না তা হচ্ছে শিরক। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنة ومأواه النار। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সূরা মায়দা 72 নম্বর। আল্লাহ যে ঋণকে কিছু পরোয়া করবেন না তা হচ্ছে বান্দার পাপাচার আল্লাহর বিধান লঙ্ঘন করে যাতে সে লিপ্ত হয়েছে। আল্লাহ চাইলে তা ক্ষমা করে দিবেন। আর যে ঋণ আল্লাহ কিছুই ছাড়বেন না তা হচ্ছে বান্দাদের উপর, বান্দাদের পরস্পরের উপর জুলম, এর প্রতিশোধ তিনি অবশ্যই নেবেন। আহমদ, হাদিসটি জঈফ। তওবার ক্ষেত্রে মানুষ চার স্তরে বিভক্ত। এক নম্বর, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তওবার উপর প্রতিষ্ঠিত থাকবে। যে সমস্ত ছোটখাটো মানবীয় ভুল ভ্রান্তি থেকে কেউ মুক্ত নয়, তাছাড়া পাপাচারে লিপ্ত হওয়ার কল্পনা কখনো তান্ত্রিক সৃষ্টি হবে না। এটাকে বলা হয় তওবা দৃঢ় থাকা, তওবায় দৃঢ় থাকা। এ ধরনের তওবাকারী কল্যাণে অগ্রগামী। তার তওবাকে বলা হয় তওবায়ে নসুহা বা কনিষ্ঠ দৃঢ় তওবা। আর তার আত্মা হচ্ছে প্রশান্তিময় আত্মা। দুই নম্বর, তওবা করার পর মৌলিক আমলগুলিতে দৃঢ় থাকবে কিন্তু পাপাচার থেকে মুক্ত হতে পারবে না। অপরাধে লিপ্ত হওয়ার জন্য ঠুদের ইচ্ছা নিয়ে অগ্রসর হবে না কিন্তু তারপরও ফিতনা থেকে বাঁচতে পারবে না, লিপ্ত হয়ে যাবে। যখনই এ ধরনের কিছু ঘটে যাবে অপরাধের মধ্যে নিজেকে লাঞ্ছনে দেবে, লজ্জিত হবে এবং অন্যায় লিপ্ত হওয়ার যাবতীয় উপকরণ থেকে বেঁচে থাকার জন্য অঙ্গীকার করবে। একেই বলা হয় নফসেল ওয়া
ক্ষমা বা তিরস্কারকারী আত্মা তিন নম্বর তওবা করে কিছুকাল ধরে থাকবেন, অতঃপর হঠাৎ কোন গুনাহের কাজে প্রবৃত্তি তাড়িত হয়ে লিপ্ত হয়ে পড়বে, অথচ সে নিয়মিতভাবে নেক কাজ করেই চলবে, যাবতীয় অপরাধে জড়াতে মন চাইল এবং হাতের নাগালে পেলেও তা পরিত্যাগ করবে, কিন্তু দু একটি বিষয়ে প্রবৃত্তিকে দমন করতে পারবে না, ফলে তাতে লিপ্ত হয়ে পড়বে, শেষে লজ্জিত হবে এবং উক্ত অন্যায় অচিরেই ছেড়ে দিয়ে তওবা করার অঙ্গীকার করবে। একে বলা হয় নাফসে মাসউলা বা জিজ্ঞাসিত আত্মা, এর পরিণাম ভয়াবহ, কেননা সে আজ নয় কাল হবে, কাল বলে তওবা করতে দেরি করছে, হতে পারে সে তওবার সুযোগ না পেয়ে মৃত্যুবরণ করবে, মানুষের শেষ হবে তার পরিণাম নির্ধারণ করে। চার নম্বর তওবা করে কিছু সময় দৃঢ় থাকবে, কিন্তু পুনরায় দ্রুত অন্যায় লিপ্ত হবে, অতঃপর অন্যায় করে আফসোসও করবে না এবং তওবা করার কথাও মনে মনেও করবে না। একেই বলা হয় নফসে আম্মারা বিসু বা অন্যায় উদ্বুদ্ধ করে আত্মা, এর পরিণাম খুবই ভয়ানক, এর শেষ পরিণতি খারাপ হওয়ার আশঙ্কা আছে, অর্থাৎ মৃত্যুর পূর্বে তার নসিবে তওবা নাও জুটতে পারে, ফলে সে ধ্বংস হয়ে যাবে। সত্যবাদিতা হচ্ছে অন্তরের যাবতীয় আমলের মূল। সিদকে বা সত্যবাদিতা শব্দটি ছয়টি অর্থে ব্যবহৃত হয়, এক নম্বর কথাবার্তায় সত্যবাদিতা, দুই নম্বর ইচ্ছা উদ্দেশ্যে সত্যবাদিতা, এটাকে এখলাস বলা হয়, তিন নম্বর দৃঢ় সংকল্পে সত্যবাদিতা, চার নম্বর দৃঢ় সংকল্প বাস্তবায়নে সত্যবাদিতা, পাঁচ নম্বর কর্মে সত্যবাদিতা, অর্থাৎ বিদ্রোহের একই রকম হওয়া, যেমন বিনয়ের সাথে নামাজ আদায় করা, ছয় নম্বর ধর্মের সকল বিষয় বাস্তবায়নে সত্যবাদিতা, এটা হচ্ছে সর্বোচ্চ সর্বাধিক সম্মানিত স্তর, যেমন ভয়ভীতি আশা আকাঙ্ক্ষা শ্রদ্ধা সম্মান দুনিয়া বিমুখতা সন্তুষ্টি ভরসা ভালোবাসা তথা অন্তরের যাবতীয় আমার এই সততার পরিচয় দেয়। যে ব্যক্তি উল্লেখিত প্রতিটি বিষয়ে সত্যতার গুণে নিজেকে গুণান্বিত করতে পারবে তাকে বলা হয় সিদ্দিক, কেননা সে সত্যতার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসিদক, ফইন্না সিদক ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াযালু আর-রাজুলু ইসতিক ওয়া ইতাহাররা আস-সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, অবশ্যই তোমরা সত্যনিষ্ঠ হবে, কেননা সত্যতা নেক কাজের পথ দেখে আর নেক কাজ জান্নাতের পথ দেখে। একজন মানুষ যদি সত্যবাদী হয়ে থাকে এবং সত্যতা অনুসন্ধান করে, তবে সে এক সময় আল্লাহর নিকট সিদ্দিক বা সৎ মহাসত্যবাদী রূপে লিখিত হয়ে যাবে। বুখারী ও মুসলিম, কোন মানুষ যদি সত্য উদ্ঘাটনে সন্দেহ পতিত হয় এবং অথবা প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে আল্লাহর কাছে নিজ সত্যতার পরিচয় দিয়ে তা অনুসন্ধান করে, তবে অধিকাংশ ক্ষেত্রে সে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারে এবং সত্য খুঁজে পায়, কিন্তু তারপরে যদি বিফল হয় তবে আল্লাহর তাকে ক্ষমা করবেন। সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা, সর্বপ্রথম অন্তরে মিথ্যার উদয় হয় অথবা তা ভাষায় প্রকাশ করে এবং শারীরিক কর্মে তার প্রতিফলন ঘটে, পরে মিথ্যার প্রভাবে তার জবান অঙ্গ প্রত্যঙ্গের আমল এবং অবস্থা হয়, তখন মিথ্যাচার তার বেশাতে পরিণত হয়। ভালোবাসা, আল্লাহ তার রসুল এবং মুমিনদেরকে ভালোবাসার মাধ্যমে ঈমানে স্বাদ লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلَاوَةَ الْإِيمَانِ أَنْ يَكُونَ اللَّهُ ক আল্লাহ এবং তার রাসূল তার নিকট সর্বাধিক প্রিয় পাত্র হবে, খ কোন মানুষকে ভালোবাসলে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবে, গ কুফরি থেকে আল্লাহ তাকে মুক্তি দেওয়ার পর তাতে পুনরায় ফিরে যাওয়াকে ঘৃণা করবে, যেমন আগুনে নিপ্ত হওয়াকে সে ঘৃণা করে। বুখারী ও মুসলিম, অন্তরে যদি ভালোবাসার বীজ বপন করা হয় এবং ইখলাস ও নবী সাল্লাল্লাহু আলাইহি এর অনুসরণ দ্বারা তাকে সিক্ত করা হয়, তবে তাতে রং বেরঙের ফলের সমাহার দেখা যাবে, আল্লাহর হুকুমে তার স্বাদ অত্যন্ত সুমিষ্ট হবে। ভালোবাসা চার প্রকার, আল্লাহকে ভালোবাসা এটাই হচ্ছে ইমানের মূল, দুই নম্বর আল্লাহর কারণে কাউকে ভালোবাসা এবং তার কারণেই কাউকে ঘৃণা করা, এটাই হচ্ছে ওয়াজিবে ভালোবাসা, বিশেষ দ্রষ্টব্য এক ভালোবাসা ও ঘৃণা। বন্ধুত্ব শত্রুতার ক্ষেত্রে মানুষ তিন ভাগে বিভক্ত, এক নম্বর একনিষ্ঠ ভাবে যাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে, কোন প্রকার শত্রুতা পোষণ করা যাবে না, তারা হচ্ছেন খাঁটি প্রকৃত মুমিনগণ, যেমন নবী রাসূলগণ এবং সিদ্দিকীন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রীগণ, তার কন্যাগণ এবং সাহাবীগণ। দুই নম্বর, যাদের সাথে কোনোভাবে বন্ধুত্ব রাখা যাবে না, বরং তাদের থেকে নিজেদেরকে মুক্ত রেখে দূরে থাকতে হবে এবং তাদের ব্যাপারে অন্তরে শত্রুতা ও ঘৃণা রাখতে হবে, তারা বর্ণনা হচ্ছে কাফের সম্প্রদায়, যেমন আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, মুশরিক হিন্দু, অগ্নিপূজক বৌদ্ধ এবং মুনাফিক সম্প্রদায়, তিন এক দিক থেকে যাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে আর এক দিক থেকে তাদেরকে ঘৃণা করতে হবে, তারা হচ্ছে পাপী মুমিন। ইমানের কারণে তাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে আর পাপকর্মে জড়ানোর কারণে তাদেরকে ঘৃণা করতে হবে। কাফেরদের থেকে দূরে থাকার পদ্ধতি হচ্ছে তাদেরকে আন্তরিক ভাবে ঘৃণা করতে হবে, তাদেরকে প্রথমে সালাম বা অভিবাদন প্রদান করা যাবে না, তাদের জন্য নম্র হওয়া যাবে না, তাদের দেখে পুলকিত ও আশ্চর্য প্রকাশ করা যাবে না এবং তাদের দেশ ত্যাগ করার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। মুমিনদের সাথে বন্ধুত্বের নিয়ম হচ্ছে সম্ভব হলে মুসলিমদের দেশে হিজরত করে চলে আসা, জানমাল দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখে হওয়া, তাদের জন্য কল্যাণ কামনা করা ইত্যাদি। কাফেরদেরকে ভালোবাসা ও তাদের সাথে বন্ধুত্ব রাখা দুভাগে বিভক্ত। যে ভালোবাসার কারণে মুরতাদ হয়ে ইসলাম থেকে বের হয়ে যাবে, যেমন ধর্মীয় কারণে কাফেরদেরকে ভালোবাসা হারাম ভালোবাসা, কিন্তু সেই কারণে ইসলাম থেকে বের হবে না। যেমন দুনিয়াবি বিষয়ে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, অনেক ক্ষেত্রে কাফেরদের সাথে সুন্দর আচরণ এবং তাদেরকে ঘৃণা ও তাদের থেকে মুক্ত থাকার বিষয় দুটি এলোমেলো হয়ে যায়, কিন্তু বিষয় দুটিতে পার্থক্য করা উচিত। অন্তরের মধ্যে ভালোবাসা না রেখে তাদের কোনো বিষয়ে বাহ্যিক ইনসাফ করা, সুন্দর আচরণ করা, হেদায়েতের আশায় দয়া ও করুণাবশত নরম ভাষায় কথা বলা, মানবিক কারণে দুর্বল কাফেরদের প্রতি অনুগ্রহ করা ইত্যাদি জায়েজ। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যারা লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করেনি তাদের প্রতি সদা ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। সূরা মুমতাহানা 9 নম্বর আয়াত। আর অন্তরকে অন্তরে তাদেরকে ঘৃণা করা এবং শত্রুতা পোষণ করা অন্য বিষয়। আল্লাহ সে আদেশ দিয়েছেন, তিনি ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত اتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة هي মন্দরগণ তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ যে সত্য তোমাদের কাছে আগমন করেছে তাহা তারা তা অস্বীকার করছে। সূরা মুমতাহানা 1 নম্বর আয়াত। অতএব তাদেরকে ভালো না বসে এবং ঘৃণা করার সাথে সাথে তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা সম্ভব, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদের সাথে আচরণ করেছিলেন। 3 নম্বর, আল্লাহর সাথে অন্যকে ভালোবাসা, অর্থাৎ ওয়াজিব ভালোবাসায় আল্লাহর সাথে অন্যকে অংশী করা, যেমন মুশরিকদের তাদের মাবুদদেরকে ভালোবাসা, এটাই হচ্ছে আসল শিরক। 4 নম্বর, স্বভাবগত ভালোবাসা, যেমন পিতামাতা, সন্তান, খাদ্য দ্রব্য ইত্যাদিকে ভালোবাসা, এটা জায়েজ। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে দুনিয়া বিমুখ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়া বিমুখ হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ইবনে মাজাহ। অন্তরের আরেকটি আমল হলো তাওয়াক্কুল বা ভরসা, উদ্দেশ্য হাসিল এবং বিপদ দূরীকরণের জন্য অন্তরকে আল্লাহর কাছে সুপর্দ করা এবং তার উপর নির্ভর করা, সেই সাথে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং বৈধ শরীয়ত সম্মত উপায় উপকরণ অবলম্বন করা। অন্তরকে আল্লাহর উপর সুপর্দ না করা তাওহীদের মধ্যে বিরাট দোষ, আর উপায় উপকরণ অবলম্বন না করা বিবেকের মধ্যে বিরাট ত্রুটি। ভরসার সময় হচ্ছে কোনো কাজ শুরু করার পূর্বে দৃঢ় বিশ্বাসের ফলে ভরসা তৈরি হয়। ভরসা তিন প্রকার, ওয়াজিব ভরসা, যে সমস্ত বিষয়ে আল্লাহ ব্যতীত কারো কোনো ক্ষমতা নেই তাতে তার উপর ভরসা করা, যেমন রোগ মুক্তি। 2 নম্বর, হারাম ভরসা, এটা দু প্রকার, ক পড়োশীর, উহা হচ্ছে সার্বিক ভরসা উপায় উপকরণের উপরই করা এবং উপকরণই কল্যাণ আনয়ন অকল্যাণ প্রতিহত করতে পারে এমন বিশ্বাস রাখা। বিশেষ দ্রষ্টব্য, উপায় উপকরণ অবলম্বন কি ভরসার বিপরীত, এর কয়েকটি দিক আছে। 1 নম্বর, অনুপস্থিত উপকার আনয়ন করা, এটা আবার তিন প্রকার, ক নিশ্চিত উপায়, যেমন সন্তান পাওয়ার আশায় বিবাহ করা। অতএব এই উপায়কে প্রত্যাখ্যান করে সন্তান পাওয়ার ভরসা করা পাগলামি, এটা কোনো ভরসাই নয়। খ উপায় কিন্তু তেমন নিশ্চিত নয়, যেমন পাথেও না নিয়ে মরুভূমিতে সফর করা, এটা কোনো ভরসা নয়, কেননা পাথেও সাথে নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফরে বের হয়ে যেমন পাথেও সাথে নিয়েছিলেন, অনুরূপ পথ নির্দেশক হিসেবে একজন লোককেও
ভাড়া করেছিলেন। গ, কিছু উপকরণ এমন আছে ধারণা করা হয় যে উহা উপকরণ হিসেবে প্রযোজ্য হতে পারে, কিন্তু প্রকাশ্যে তার উপর আস্থা রাখা যাবে না। যেমন উপার্জনের জন্য সব ধরনের সূক্ষ্ম ব্যবস্থা গ্রহণ করা, এটা তাওয়াক্কুলের বিপরীত নয়। বরং কামাই রোজগার না করে বসে থাকাটাই তাওয়াক্কুল বহির্ভূত কাজ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি মাটিতে বীজ বপন করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেই প্রকৃত ভরসাকারী। দুই নম্বর, উপস্থিত বস্তু সংরক্ষণ। হালাল খাদ্য সামগ্রী ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা তাওয়াক্কুল বিরোধী কাজ নয়, বিশেষ করে তা যদি পরিবার পরিজনের জন্য হয়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী নযীরের খেজুরের বাগান বিক্রয় করে তার পরিবারের জন্য এক বছরের সম পরিমাণ খাদ্য সামগ্রী জমা করে রাখতেন। বুখারি ও মুসলিম। তিন নম্বর, বিপদ আসার পূর্বে তা প্রতিহত করার ব্যবস্থা করা। বিপদে মোকাবেলার অগ্রিম ব্যবস্থা গ্রহণ পরিত্যাগ করা তাওয়াক্কুলের শর্তের অন্তর্ভুক্ত নয়। যেমন বর্ম পরিধান, উপকরণটি দ্বারা বিপদ থেকে মুক্তি নিশ্চিত। যেমন পানি পিপাসা দূর করার মাধ্যমে উপকরণ পরিত্যাগ করা কোনো ভরসা নয়। খ, উপকরণটি দ্বারা বিপদ মুক্তির সম্ভাবনা থাকবে। যেমন ঔষধ রোগ মুক্তির মাধ্যম, রোগ হলে ঔষধ ব্যবহার করা তাওয়াক্কুলের বিরোধী নয়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঔষধ ব্যবহার করেছেন এবং ব্যবহারের নির্দেশ দিয়েছেন। গ, উপকরণটি খেয়ালের বশে ব্যবহার করা। যেমন সুস্থ থাকা অবস্থায় শরীরে দাগ লাগানো, যাতে করে অসুস্থ না হয়ে এরূপ করা পূর্ণ তাওয়াক্কুলের বিরোধী। খ, ছোট শিরক। যেমন রিজিকের বিষয়ে কোনো মানুষের উপর ভরসা করা, তবে রিজিক এককভাবে তার নিকটে আছে এমন বিশ্বাস করে না, কিন্তু সে যে শুধুমাত্র একটি মাধ্যম হতে পারে তার চাইতে বেশি তার উপর ভরসা রাখার কারণে তা ছোট শিরকি হিসেবে গণ্য হবে। তিন নম্বর, জায়েজ ভরসা। মানুষের সামর্থ্য এর মধ্যে কোন কাজের দায়িত্ব তাকে দেয়, যেমন বেচা কেনা করা, কিন্তু এক্ষেত্রে এরূপ বলা জায়েজ হবে না, এই কাজে আমি আল্লাহর উপর ভরসা করলাম, অতঃপর আপনার উপর, বরং বলবে এই কাজে আপনাকে দায়িত্ব দিলাম। অন্তরের আরেকটি আমল কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামত দিয়েছেন তার প্রভাব অন্তরে মেনে নেয়াকে বলা হয় ইমান। ভাষার মাধ্যমে তা প্রকাশকে বলা হয় আল্লাহর প্রশংসা, আর অঙ্গ প্রত্যঙ্গের আমল দ্বারা তার প্রভাব প্রকাশ করাকে বলা হয় ইবাদত। মূলত কৃতজ্ঞতা উদ্দেশ্য, কিন্তু সবর বা ধৈর্য অন্য কিছু হাসিলের মাধ্যম। সুক্রিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ হয় অন্তর্জবান অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আর কৃতজ্ঞতার অর্থ হচ্ছে আল্লাহর নিয়ামত সমূহ তার আনুগত্যের কাজে ব্যবহার করা। আরেকটি অন্তরের আমল হচ্ছে সবর ধৈর্য, বিপদ মুসিবতে কারো কাছে অভিযোগ পেশ না করে শুধুমাত্র আল্লাহর কাছে পেশ করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীদের বেহিসাবে প্রতিদান পূর্ণরূপে প্রদান করা হবে। সূরা জুমার 10 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খায়রান আওসা মিনাস সাবরি। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্যশালী করে দেন। ধৈর্যের চেয়ে উত্তম ও সুপ্রশস্ত অন্য কোন দান আল্লাহ কাউকে প্রদান করেননি। বুখারী ও মুসলিম। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখনই কোনো বিপদে পতিত হয়েছি, বিনিময়ে আল্লাহ তাতে আমাকে চার প্রকার নিয়ামত প্রদান করেছেন। বিপদটি আমার ধর্মীয় বিষয় হয়নি, উহা সর্ববৃহৎ হয়নি, তাতে আমি সন্তুষ্টি থেকে বঞ্চিত হয়নি, এবং তাতে আমি প্রতিদানের আশা রাখি। ধৈর্যের স্তর সমূহ। এক নম্বর, নিম্ন স্তর, বিপদ আপদকে অপছন্দ করা সত্ত্বেও কোনো অভিযোগ না করা। দুই নম্বর, মধ্যবর্তী স্তর, সন্তুষ্টির সাথে অভিযোগ পরিত্যাগ করা। তিন নম্বর, উচ্চ স্তর, বিপদ আপদেও আল্লাহর প্রশংসা করা। কেউ যদি নিপীড়িত হয় নিপীড়নকারীর উপর বদদোয়া করে, সে তো নিজেকে সাহায্য করল, নিজের হক আদায় করে নিল, সবরকারী হতে পারল না। ধৈর্য দু প্রকার। এক নম্বর, শারীরিক বিপদ আপদে ধৈর্য, এ বিষয়ে কোনো আলোচনা করা আমাদের উদ্দেশ্য নয়। দুই নম্বর, আত্মিক বিষয়ে ধৈর্য ধারণ, অর্থাৎ স্বাভাবিক আকর্ষণীয় বিষয়ে এবং প্রবৃত্তি সংক্রান্ত বিষয়ে ধৈর্য ধারণ, বিশেষ দ্রষ্টব্য। এ ধরনের ধৈর্য যদি পেট এবং গোপনাঙ্গের চাহিদা দমনে হয় তবে তাকে বলা হয় পবিত্রতা, যদি যুদ্ধের ক্ষেত্রে হয় তবে বলা হয় বীরত্ব, যদি ক্রোধ দমনের ক্ষেত্রে হয় তবে বলা হয় হিলমে বা সহনশীলতা, যদি কোনো বিষয় গোপন করার ক্ষেত্রে হয় তবে বলা হয় গোপনীয়তা রক্ষা করা, যদি জীবন ধারণের সামগ্রীতে অতিরিক্ত বস্তু পরিত্যাগ করার ক্ষেত্রে হয় তবে বলা হয় যুহুদ বা দুনিয়া বিমুখতা, যদি দুনিয়ার অল্প বস্তু পেয়ে সন্তুষ্ট থাকার ক্ষেত্রে হয় তবে তাকে বলা হয় কানাআত বা অল্পে তুষ্টি। দুনিয়াতে মানুষ যা লাভ করে তার দুটির যে কোনো একটি মন এক নম্বর মনে যা চাই তাই লাভ করে, তখন আবশ্যক হচ্ছে শুক্রিয়ার মাধ্যমে আল্লাহর হক আদায় করা এবং কোনো কিছুই আল্লাহর অবাধ্যতায় ব্যয় না করা। দুই নম্বর মন যা চায় তার বিপরীত বিষয়, এটা তিন ভাগে বিভক্ত। ক, আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে সবর করা। এই ক্ষেত্রে ওয়াজিব সবর হচ্ছে ফরজ কাজ সমূহ বাস্তবায়ন করা, এবং নফল সবর হচ্ছে সুন্নত মুস্তাহাব নফল ও নফল কাজ সমূহ আদায় করা। খ, আল্লাহর অবাধ্য না হওয়ার ক্ষেত্রে সবর করা। এই ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে হারাম বিষয় সমূহ পরিত্যাগ করা, এবং মুস্তাহাব হচ্ছে মাকরুহ তথা নিন্দনীয় বিষয় সমূহ পরিত্যাগ করা। গ, আল্লাহর নির্ধারণকৃত বিপদ আপদে সবর করা। এই ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে অভিযোগ করা থেকে জবানকে সংযত রাখা, অর্থাৎ আমি বিপদে পড়েছি, আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন ইত্যাদি কথা মানুষের কাছে না বলা। আল্লাহর নির্ধারণে রাগান্বিত হওয়া বা প্রশ্ন তোলা থেকে অন্তরকে বিরত রাখা, এবং আল্লাহকে অসন্তুষ্টকারী কাজ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে সংযত রাখা, যেমন গালাগালি রাগারাগি না করা এবং বিলাপ করে ক্রন্দন, কাপড় বা চুল ছাড়া নিজের শরীরের আঘাত করা প্রভৃতি কাজ থেকে বিরত থাকা। আর মুস্তাহাব হচ্ছে আল্লাহ যা নির্ধারণ করেছেন তাতে অন্তরে সন্তুষ্টি পোষণ করা। কে উত্তম কৃতজ্ঞতাকারী, ধনী নাকি সবরকারী ফকির? সম্পদশালী মানুষ যদি নিজের সম্পদকে আল্লাহর আনুগত্যের কাজ ব্যয় করে এবং উক্ত উদ্দেশ্যেই তা জমিয়ে রাখে, তবে সে ফকিরের চেয়ে উত্তম। কিন্তু ধনী মানুষ যদি দুনিয়া বিভহিত বিষয় বেশি অর্থ ব্যয় করে, তবে সবরকারী ফকিরই তার চেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইমুশাকিরু বিমানজিলাতি সাইমি সাবির, পানাহার করে শুকরিয়া আদায়কারী ধৈর্য ধারণকারী রোজাদারের ন্যায় আহমদ। আরেকটি অন্তরের আমল হচ্ছে সন্তুষ্টি। উহা হচ্ছে কোন বস্তুতে তুষ্টি প্রকাশ করা এবং তাকে যথেষ্ট বাবা সন্তুষ্টির প্রকাশ কোন কাজে সম্পাদন করার পর হয়ে থাকে। আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করা নৈকট্যশালী বান্দাদের উচ্চ পর্যায়, উচ্চ মর্যাদার পরিচয়। ভালোবাসা ও ভরসার প্রতিফলন হচ্ছে সন্তুষ্টি। বিপদে পতিত হওয়ার পর তা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানানো সন্তুষ্টির পরিপন্থী নয়। আরেকটি অন্তরের আমল হচ্ছে বিনয়। উহা হচ্ছে বান্দার আল্লাহকে সম্মান করা, তার কাছে নিজেকে ছোট ও তুচ্ছ মনে করা এবং তার সামনে কাতর ভাব প্রকাশ করা। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা মুনাফিকি বিনয় থেকে বেঁচে থাকো। তাকে প্রশ্ন করা হলো, মুনাফিকি বিনয় কি রূপ? তিনি বললেন, উহা হচ্ছে শরীর বিনীত অথচ অন্তরে বিনয় অনিষ্ঠানে। তিনি আরো বলেন, ধর্মের সর্বপ্রথম যে জিনিসটা তোমাদের নিকট থেকে বিলুপ্ত হয়ে যাবে তা হচ্ছে বিনয়। যে সমস্ত ইবাদতে বিনয় হতে নির্দেশ এসেছে তাতে যতটুকু বিনয় ও ভক্তি থাকবে ততটুকু সওয়াব পাওয়া যাবে। যেমন নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি সম্পর্কে বলেছেন, একজন মানুষ নামাজ পড়ে ফিরে যায় অথচ তার নামাজের মাত্র এক দশমাংশের বেশি সওয়াব লেখা হয় না। কখনো নবমাংশ, কখনো অষ্টমাংশ, কখনো সপ্তমাংশ, কখনো ষষ্ঠাংশ, কখনো পঞ্চমাংশ, কখনো চতুর্থাংশ, কখনো তৃতীয়াংশ এবং কখনো অর্ধেক নামাজ কবুল হয়। আবু দাউদ নাসাই, বরং হয়তো নামাজে বিনয় ও ভক্তি সম্পূর্ণরূপে অনুপস্থিত থাকার কারণে পুরা নামাজের সওয়াব থেকেই বঞ্চিত হয়। আরেকটি অন্তরের আমল হচ্ছে আশা আকাঙ্ক্ষা। উহা হচ্ছে আল্লাহর প্রশস্ত করুণার দিকে তাকানো, এর বিপরীত হচ্ছে নৈরাশ্য বা হতাশা। ভয়ভীতি সহকারে আমল করার চাইতে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমল করার মর্যাদা উচ্চ, কেননা এতে আল্লাহর প্রতি সুধারণার সৃষ্টি হয়। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রতি যে রূপ ধারণা পোষণ করে আমি সেভাবে তার সাথে আচরণ করি। মুসলিম, আশা আকাঙ্ক্ষার স্তর দুটি, উচ্চ স্তর নেক কাজে সম্পাদন করে আল্লাহর কাছে সওয়াবের আশা করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আর যারা প্রদত্ত রিজিক থেকে খরচ করে অথচ তাদের অন্তর ভয়ভীত থাকে। মুমিনুন 60 নম্বর আয়াত, সে কি ওই ব্যক্তি যে চুরি করে, ব্যভিচার করে, মদ্যপান করে, তারপর আল্লাহকে ভয় করে? তিনি বললেন, না, হে সিদ্দিকের কন্যা, ওরা হচ্ছে তারাই যারা নামাজ পড়ে, রোজা রাখে, সৎকা করে, অতঃপর ভয় করে যে তাদের আমল হয়তো কবুল হবে না। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, ওরা কল্যাণের কাজে অগ্রগতি হয়। মুমিনুন 61 নম্বর আয়াত, তিরমিজি। নিম্নস্তর অপরাধী তাওবা করার পর আল্লাহর ক্ষমার আশা করে, কিন্তু অন্যায় কাজে লিপ্ত থাকার পর তাওবা না করেও আল্লাহর রহমতের আশা করাকে আশা আকাঙ্ক্ষা বলে না, তাকে বলা হয় দুরাশা।
এ প্রকার আশা নিন্দিত, প্রথম প্রকারটি প্রশংসিত। অতএব মুমিন ন্যাক কর্ম অভিনয়কে একত্রিত করেছে, আর মুনাফিক অন্যায় করেও নিরাপত্তার আশা করেছে। আরেকটি অন্তরের আমল হচ্ছে ভয়ভীতি, উহা হচ্ছে অপছন্দনীয় কিছু ঘটার আশঙ্কায় অন্তরে দুশ্চিন্তা সৃষ্টি হওয়া। অপছন্দনীয় কিছু ঘটার ব্যাপারে নিশ্চিত হলে তাকে বলা হয় ভয়, তার বিপরীত হচ্ছে নিরাপত্তা। ভয় আশা আকাঙ্ক্ষার বিপরীত নয়, বরং আশঙ্কা থেকে ভয়ের সৃষ্টি হয় এবং আগ্রহ থেকে আশার সৃষ্টি হয়। বান্দার ইবাদতে ভালোবাসা ভয় ও আশার মিশ্রণ থাকা আবশ্যক। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মহামহিম আল্লাহর কাছে অন্তরের গমন একটি পাখির মতো, ভালোবাসা হচ্ছে তার মাথা, ভয় এবং আশা হচ্ছে তার দুটি ডানা। ভয় যদি অন্তরকে নিথর করে দেয় তবে যাবতীয় প্রবৃত্তি পুড়ে ছাই হয়ে যাবে এবং দুনিয়া তার নিকট থেকে বিদায় নেবে। ওয়াজিব ভয়, যে ভয় মানুষকে ওয়াজিব বা অত্যাবশ্যকীয় কাজ বাস্তবায়নে এবং হারাম কাজ পরিত্যাগে বাধ্য করবে। মুস্তাহাব ভয়, পছন্দনীয় ভালো কাজ করতে ও নিন্দনীয় কাজ ছাড়তে আগ্রহী করবে। ভয় কয়েক প্রকার, এক নম্বর মাবুদ হিসেবে গোপন ভয়, এ ধরনের ভয় একমাত্র আল্লাহকেই করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা বড় শিরক। অর্থাৎ যে বিষয়ে আল্লাহ ব্যতীত কারো কোন ক্ষমতা নেই তাতে গায়রুল্লাহকে ভয় করা বড় শিরক। যেমন মুশরিকরা তাদের উপাস্যদেরকে এমন ভাব ভয় করে যে তাদের নিকট থেকে কোনো বিপদ আসতে পারে, মাজারের মৃতলির সাথে অসদাচরণ করলে ক্ষতি হতে পারে, বিপদ আসতে পারে, অসুস্থ হতে পারে ইত্যাদি ভয় করলে তা বড় শিরকে পরিণত হবে। দুই নম্বর হারাম ভয়, মানুষকে ভয় করে কোনো ওয়াজিব কাজ পরিত্যাগ করা বা হারাম কাজে লিপ্ত হওয়া। তিন নম্বরে জায়েজ ভয়, স্বভাব তো সৃষ্টিগত ভয়, স্বভাবগত সৃষ্টিগত ভয়, যেমন হিংস্র বাঘ সাপ ইত্যাদির ভয়। অন্তরের আরেকটি আমল হচ্ছে জুহুদ দুনিয়া বিমুখতা, কোন বস্তু বাদ দিয়ে তার চেয়ে উত্তম বস্তুর প্রতি আগ্রহ প্রকাশ করাকে জুহুদ বলে। দুনিয়া বিমুখতা অন্তর এবং শরীরকে প্রশান্তিতে রাখে আর দুনিয়ার প্রতি অধিক আগ্রহ দুশ্চিন্তা ও পেরেশানিকে বৃদ্ধি করে। দুনিয়ার প্রতি মোহ ভালোবাসা সকল অন্যায়ের মূল কারণ, আর দুনিয়ার প্রতি অনাগ্রহ ঘৃণা সকল নেক কর্মের মূল কারণ। অন্তর থেকে দুনিয়ার ভালোবাসাকে বের করে ফেলার নাম জুহুদ বা দুনিয়া বিমুখতা। জীবন ধারণের অপ্রয়োজনীয় অতিরিক্ত বস্তু পরিত্যাগ করার নাম জুহুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ এ ধরনের জুহুদের মাঝেই জীবন অতিবাহিত করেছেন। অন্তরে দুনিয়ার প্রতি মোহ বা আকর্ষণ রেখে দুনিয়ার দরকারি কাজে কর্ম পরিত্যাগ করার নাম জুহুদ নয়, বরং এটা মূর্খ অপারকদের জুহুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেক বান্দার হাতে উত্তম সম্পদ কতই না ভালো। আহমদ, ধন সম্পদের ক্ষেত্রে ফকিরের পাঁচটি অবস্থা। এক নম্বর, সম্পদকে ঘৃণা করে তার অনিষ্টতা ও ব্যস্ততা থেকে বাঁচার জন্য তা থেকে পলায়ন করবে, এ লোককে বলা হয় জাহেদ বা দুনিয়া বিমুখ। দুই নম্বর, সম্পদ পেয়ে আনন্দিত হবে না কিন্তু এমন অপছন্দ করবে না যাতে মনে কষ্ট পায়, এ ধরনের লোককে বলা হয় সন্তুষ্ট। তিন নম্বর, সম্পদ না থাকার চেয়ে থাকাটাই তার নিকট অধিক পছন্দনীয়, কেননা তাতে তার আগ্রহ আছে কিন্তু এই আগ্রহ পুরা করার জন্য সে উঠে পড়ে লাগে না। সম্পদ এসে গেলে তা গ্রহণ করে এবং খুশি হয়, তা হাসিল করার জন্য অধিক পরিশ্রম ও ক্লান্তির দরকার পড়লে তাতে ব্যস্ত হয় না, এ ধরনের লোককে বলা হয় অল্পে দুষ্ট। চার নম্বর, অপারগতার কারণে দুনিয়া হাসিল করা বাদ দিয়েছে, অন্যথা তাতে ভীষণ আগ্রহী, কঠোর পরিশ্রম ক্লান্তির পর যদি তা পাওয়া যায় তবু তাতে সে অগ্রগামী হবে, এ ধরনের লোক কে বলা হয় লোভী। পাঁচ নম্বর, অনন্য পায় হয় সম্পদ হাসিল করার জন্য অগ্রসর হবে, যেমন ক্ষুধার্ত ব্যক্তি, নিঃস্ব সহায় সম্বলহীন ব্যক্তি, এ ধরনের মানুষকে বলা হয় নিরুপায়।